রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ উম্মাহাতুল মুমিনিন। এই সিরিজ আলোচিত হবে রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত স্ত্রীদের জীবন কথা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। উম্মাহাতুল মুমিনিন সিরিজের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমরা জানব উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার সংসার জীবনের নানা বৈচিত্র্যময় ঘটনা। একদিকে আলোচনা করা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাংসারিক জীবন। এরপরে আলোচনা করা হবে তাদের দাম্পত্য জীবনের নানা মধুর খুনসুটি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার পারস্পরিক ভালোবাসা, প্রেম আবেগ, মধুর মান অভিমান এবং রাসূলের প্রতি আয়েশা রাদিয়াল্লাহু আনহার অনন্য গিরা বা ঈর্ষাবোধের প্রসঙ্গে। আরও রয়েছে তৃতীয় পয়েন্ট, স্ত্রী হিসেবে স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আয়েশা রাদিয়াল্লাহু আনহা কীভাবে দায়িত্ব পালন করতেন, কীভাবে স্বামীর সেবা আনুগত্য করতেন সেই প্রসঙ্গ। সুতরাং তিনটি পয়েন্ট হচ্ছে, প্রথমত সংসার জীবন, দ্বিতীয়ত ভালোবাসা এবং তৃতীয়ত স্বামীর সেবা। তাহলে চলুন শুরু করা যাক। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এসেছেন হিজরতের 7 বা 8 মাস পরে। তখন তার বয়স ছিল 9 বছর। আর 9 বছর বয়সেই উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন সাবালিকা, শারীরিক এবং মানসিকভাবে তিনি ছিলেন পূর্ণতাপ্রাপ্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্য একটি ঘর বানালেন। এটি ছিল এক কক্ষ বিশিষ্ট একটি ঘর, যাকে বলা হয়ে থাকে হুজরা। এই ঘরটি ছিল মসজিদ নববীর পূর্ব পাশে। এখানে বেশ কয়েকটি ছোট ছোট কক্ষ ছিল। একটি কক্ষে বাস করতেন রাসূলের মেয়ে ফাতিমা এবং উম্মে কুলসুম, আরেকটি কক্ষে বাস করতেন উম্মুল মুমিনিন সাউদা রাদিয়াল্লাহু আনহা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন রাসূলের সংসারে আসেন, তখন তিনি এবং সাউদা ছাড়া রাসূলের আর কোনো স্ত্রী ছিলেন না। সম্পর্কের দিক থেকে সাউদা এবং আয়েশা তারা পরস্পর সতীন হলেও তাদের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না। এর একটি কারণ হতে পারে বয়সের ব্যবধান। সাউদা ছিলেন একজন বৃদ্ধা মহিলা। হিজরতের পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন রাসূলের সংসারে আসেন, তখন সাউদার বয়স ছিল প্রায় 58 বছর, আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন 9 বছর বয়সী। তাই তাদের দুজনের মধ্যে বোঝাপড়া ছিল বেশ ভালো। কিছু ক্ষেত্রে তাদের মধ্যে সম্পর্ক ছিল অনেকটাই মা মেয়ের মতো, আবার কখনও কখনও ছিল বান্ধবীর মতো। সাউদা এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার কক্ষ ছিল মুখোমুখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের জন্য যতগুলো কক্ষ বা হুজরা বানিয়েছেন সবগুলোই ছিল মসজিদ নববীর পূর্ব পাশে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কক্ষের পশ্চিম দিকের দেওয়ালটাই ছিল মসজিদ নববীর সাথে লাগোয়া দেওয়াল। সেদিকে একটি দরজা ছিল, সেই দরজা খুলে সরাসরি মসজিদে প্রবেশ করা যেত। অর্থাৎ বিষয়টি সহজ করার জন্য এভাবে বলা যায়, মসজিদ নববী এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার কক্ষের মাঝে একটি দরজা ছাড়া আর কোনো ব্যবধান ছিল না। মনে হতো মসজিদ নববী এটা যেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কক্ষের উঠান। তাই মসজিদে থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও কোনো প্রয়োজন হলে সরাসরি আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরের ভিতরে হাত বাড়িয়ে দিতে পারতেন, কোনো কিছু লাগলে চেয়ে নিতে পারতেন। যেমন একবার ইতিকাফরত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভেতরে শুয়ে থেকেই তার মাথা এগিয়ে দিলেন ঘরের ভেতরে, আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল আঁচড়ে দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে প্রবেশ করতেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কক্ষের এই দরজা দিয়েই মসজিদে প্রবেশ করতেন। কেমন ছিল সেই কক্ষটি, কেমন ছিল সেই ঘরটি? আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরের প্রশস্ততা ছিল মাত্র 6 কিংবা 7 হাত। দেয়াল ছিল মাটির, খেজুর পাতা এবং খেজুরের ডালের ছাউনি দেওয়া ছিল উপরে ছাদ হিসেবে। এটাই তাদেরকে রোদ এবং বৃষ্টি থেকে রক্ষা করত। কোনো পূর্ণবয়স্ক মানুষ যদি দাঁড়াতো, তাহলে সে হাত দিয়ে সেই ঘরের ছাদ বা ছাউনি স্পর্শ করতে পারত। দরজা ছিল এক পাল্লার এবং তাতে পর্দা হিসেবে একটি কাপড় ঝুলানো থাকত। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কক্ষের সাথে একটি লাগোয়া উঁচু কক্ষ ছিল, সেখানে সিঁড়ি দিয়ে উঠতে হতো। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের থেকে একটি ঘটনার কারণে 1 মাস পৃথক ছিলেন। তখন সেই উঁচু কক্ষে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যাস এতটুকুই হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কক্ষের বর্ণনা। এমনই সাদাসিধে জীবন ছিল তার। এই ঘরেই তিনি তার জীবনের প্রায় 50টি বছর কাটিয়েছেন। ঘরের জায়গা এতটাই কম ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে তাহাজ্জুদ সালাত আদায় করতেন, তখন ঘরের এক অংশে তিনি সালাতে দাঁড়াতেন আর অন্যদিকে আড়াআড়িভাবে শুয়ে থাকতেন আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। সিজদা করার মতো পর্যাপ্ত জায়গা সেখানে থাকতো না, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদায় যেতেন তখন হাত দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহার গায়ে স্পর্শ করতেন, তখন তিনি সরে যেতেন। এভাবে সিজদার জায়গা খালি হতো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, তখন আমাদের ঘরে কোনো বাতি জ্বালানোর ব্যবস্থা ছিল না। ইবনে আবি দুনিয়ার বর্ণনা এসেছে, একবার এক রাতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটি ভেড়ার পা পাঠালেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেটা গ্রহণ করলেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ভেড়ার পায়ের মাংস কেটে প্রস্তুত করলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ রাসূল এই কাজ করেছেন অন্ধকারের মধ্যেই, কারণ ঘরে কোনো বাতি ছিল না। প্রশ্ন করা হলো, উম্মুল মুমিনিন, অন্ধকারের মধ্যেই বাতি ছাড়াই মাংস কেটে প্রস্তুত করা হয়েছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, যদি ঘরে বাতি জ্বালানোর মতো তেল থাকতো তাহলে তো আমরা আগেই সেই তেল খেয়ে ফেলতাম। সুবহানাল্লাহ, কতটা অভাব এবং কতটা সাদাসিধে জীবন ছিল তাদের। একটা বাতি জ্বালানোর মতো তেল ছিল না, এটা ছিল তাদের কাছে বিলাসিতা সমতুল্য। এবারে আসুন প্রবেশ করা যাক উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কক্ষের ভেতরে, যেই ঘরে বাস করতেন মানবজাতির নেতা, দুনিয়া এবং আখিরাতের বাদশাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ঘরের আসবাবপত্র কী ছিল? বিভিন্ন হাদিসে যেসব আসবাবপত্রের বর্ণনা এসেছে তার সবগুলো একত্র করলে, একটি তালিকা প্রস্তুত করলে মাত্র অল্প কয়েকটি আইটেমের নাম পাওয়া যায়। এগুলো হচ্ছে একটি চাটাই বা মাদুর, একটি বিছানা বা চৌকি, একটি খেজুর পাতা ভর্তি বালিশ, খেজুর এবং জব রাখার জন্য দুই একটা পাত্র, একটা জগ বা মশক, পানি খাওয়ার জন্য একটা পাত্র, ব্যাস এতটুকুই হচ্ছে আসবাবপত্রের বর্ণনা। যেই ঘর ছিল সারা দুনিয়াবাসীদের জন্য আলোর উৎস, সেই ঘরের বাসিন্দা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন এতটাই সাদাসিধে ছিল যে রাতের পর রাত সেই ঘরে আলো জ্বালানোর কোনো ব্যবস্থা থাকত না, চুলা জ্বলত না মাসের পর মাস। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি, এটাই বাস্তব। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাগ্নে উরওয়া ইবনু জুবাইর একবার জিজ্ঞাসা করলেন, তাহলে আপনারা জীবন ধারণ করতেন কীভাবে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আল আসওয়াদান, দুইটি কালো বস্তু, খেজুর এবং পানি খেয়ে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেই বলেছেন, টানা তিন দিন ঠিকমতো খাবার জুটেছে নবী পরিবারে এমন ঘটনা কখনো ঘটেনি। খাইবার বিজয় পর্যন্ত এভাবেই চলেছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাইবার বিজয় করলেন সেখান থেকে বিপুল পরিমাণ গনিমত পেলেন, তার থেকে একটি অংশ নির্ধারিত হলো আল্লাহ এবং তার রাসূলের জন্য। সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মুল মুমিনিনদের জন্য বাৎসরিক খরচের একটি ব্যবস্থা করে দিলেন। তখন থেকে প্রত্যেক উম্মুল মুমিনিনকে বছরে 80 ওয়াসাক খেজুর এবং 20 ওয়াসাক বার্লি বা জব দেওয়া হতো। এক ওয়াসাক সমান হচ্ছে 60 সা এবং এক সা সমান হচ্ছে 2 কেজি 500 গ্রাম, সে অনুসারে এক ওয়াসাক মানে হচ্ছে 150 কেজি। সুতরাং এভাবে উম্মুল মুমিনিনদের জন্য বাৎসরিক খরচের একটা ব্যবস্থা হয়ে গেল। কিন্তু তারা সেগুলো দান খৈরাত করেই শেষ করে ফেলতেন, জমা রাখতেন না। এ কারণে তাদের সংসারে টানাটানি এবং অভাব অনটন লেগেই থাকত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, পরপর দুই বেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই গোশত রুটি খাননি। এই কথা মনে হলেই আমার কান্না পায়, তাই আমি পেট ভরে খেতে পারি না। প্রায়ই এমন হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের বাইরে থেকে এসে জিজ্ঞাসা করতেন, আয়েশা, ঘরে খাবার কিছু আছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা জবাব দিতেন, ঘরে তো কিছুই নেই ইয়া রাসূলুল্লাহ। তখন তারা দুজন নফল সিয়ামের নিয়ত করে নিতেন। সাহাবা ইকরাম মাঝে মাঝে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে বিভিন্ন খাবার হাদিয়া পাঠাতেন। বিশেষ করে যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশার ঘরে থাকতেন সেদিন তারা বেশি বেশি হাদিয়া পাঠানোর চেষ্টা করতেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন জয়ের চেষ্টা করতেন সাহাবিরা, কারণ তারা জানতেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা হচ্ছেন রাসূলের সবচেয়ে প্রিয় মানুষ। হয়তো কোনো দিন কোনো একজন আনসারি সাহাবি এক পেয়ালা দুধ পাঠিয়ে দিলেন আর সেটা খেয়েই শুক্রিয়া আদায় করতেন আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল যখন তিনি বাইরে থেকে ঘরে আসতেন তখন একটু উঁচু গলায় এই কথাগুলো বারবার বলতেন। আল্লাহ রাসূল বলতেন, লাউ আন্না ইবনি আদামা উতিয়া ওয়াদিয়ান মালান মিন যাহাবিন আহাব্বা ইলাইহি সানিয়ান ওয়ালাউ উতিয়া সানিয়ান আহাব্বা ইলাইহি সালিসান ওয়ালা ইয়াসুদ্দু জাউফা ইবনি আদামা ইল্লা তুরাব। ওয়াতুবুল্লাহু আলা মান তাবা। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইরে থেকে ঘরে আসতেন, তখন তিনি বলতেন, যদি আদম সন্তানকে স্বর্ণে ভরপুর একটি উপত্যকা দেওয়া হয়, এত মাল সম্পদ দেওয়া হয়, এরপরেও সে আরেকটির জন্য আকাঙ্ক্ষা করবে, লোভ করবে। তাকে যদি স্বর্ণে ভরপুর দুইটি উপত্যকা দেওয়া হয়, তাহলে সে তৃতীয়টির জন্য লোভ করবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আর আদম সন্তানের পেট মাটি ছাড়া কোনো কিছুই দ্বারা তৃপ্ত হবে না। আল্লাহ তাআলা এই ধন সম্পদ দিয়েছেন সালাত কায়েমের জন্য এবং যাকাত আদায়ের জন্য, আর যে ব্যক্তি আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহও তার দিকে ফিরে আসেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথার মাধ্যমে উম্মাহাতুল মুমিনীনদেরকে শিক্ষা দিতেন যে দুনিয়ার জীবন কীভাবে কাটাতে হবে। এভাবে তারা রাসূলের কাছ থেকে তারবিয়া বা প্রশিক্ষণ লাভ করতেন। এখানে লক্ষণীয়, উম্মুল মুমিনীনরা তারা প্রত্যেকেই ছিলেন বড় ঘরের সন্তান, সকলেই ছিলেন অভিজাত বংশের মেয়ে। এমনকি উম্মুল মুমিনীনদের মধ্যে কয়েকজন ছিলেন যাদেরকে আরবের রাজকন্যা এইরকম উপাধিতেও ডাকা হতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন ধনী ব্যবসায়ী, সুতরাং সামাজিক মর্যাদায় তিনি ছিলেন একেবারে উঁচু পর্যায়ের একজন ব্যক্তি। তেমনই ঘরের মেয়ে ছিলেন আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এরপর যখন তিনি রাসূলের স্ত্রী হলেন, রাসূলের স্ত্রী হওয়ার কারণে তাকে একেবারে সাদাসিধে জীবনে অভ্যস্ত হতে হলো। এই যে মানিয়ে নেওয়া, এটা কোনো সহজ বিষয় ছিল না। এই জন্য প্রয়োজন উপযুক্ত তারবিয়াত বা প্রশিক্ষণ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে এই প্রশিক্ষণ বা তারবিয়াত দিয়েছেন, যে কারণে আমরা দেখতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরেও উম্মুল মুমিনিনরা তারা কখনোই সেই দুনিয়া বিমুখ জীবন থেকে মুখ ফিরিয়ে নেননি, বরং আমৃত্যু দানশীলতা এবং সাদাসিধে জীবনের উপরে অটল ছিলেন রাদিয়াল্লাহু আনহুন্না। একটু আগেই আমরা বলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে প্রায়ই কোনো খাবারের ব্যবস্থা থাকতো না, আর যখন কোনো খাবারের ব্যবস্থা হতো, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজ হাতে রান্না করতেন। একবারের ঘটনা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজ হাতে যব পিষে আটা বানালেন, এরপর সেই আটা দিয়ে খামির বানালেন, রুটি বানালেন, আর অপেক্ষায় রইলেন কখন আসবেন আল্লাহর রাসূল আর তারা দুইজন একসাথে খাবেন। তখন ছিল রাতের বেলা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেলেন। এক সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে আসলেন এবং তিনি এসে স্বভাবসুলভ রাতের সালাতে দাঁড়িয়ে গেলেন। এমন সময় প্রতিবেশীর বাড়ি থেকে একটি বকরি এসে ঘরে ঢুকলো এবং সবগুলো রুটি খেয়ে ফেলল। হঠাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে তিনি দেখেন এই অবস্থা। তিনি তাড়াতাড়ি বকরিটিকে তাড়া করতে চাইলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে থামালেন আর বললেন, আয়েশা, প্রতিবেশীকে কষ্ট দিও না। আয়েশা রাদিয়াল্লাহু আনহার রান্না সম্পর্কে আরও অনেক ঘটনাই আছে। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং আইকনিক ঘটনা হচ্ছে প্লেট ভাঙার ঘটনা। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে। এমন সময় কয়েকজন সাহাবী এলেন মেহমান হিসেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে কথা বলছিলেন, আর ওদিকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা খাবার প্রস্তুত করছিলেন সেই মেহমানদের জন্য। এমন সময় রাসূলের অন্য স্ত্রীদের মধ্য থেকে কোনো একজন খাবার পাঠালেন আয়েশার ঘরে। একটা প্লেটে করে সেই খাবারটা পাঠানো হয়েছিল, খাবারটা নিয়ে এসেছিল একজন খাদেম। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই বিষয়টা পছন্দ করলেন না। তিনি তার ঘরে খাবার প্রস্তুত করছেন, এমন সময় রাসূলের অন্য স্ত্রী খাবার পাঠাবেন কেন? এই বিষয় চিন্তা করে তার মনে ঈর্ষা বা গায়রত জেগে উঠল। তিনি ওই খাদেমের হাতে একটা আঘাত করলেন, ফলে সাথে সাথে খাবারের পাত্রটা মাটিতে পড়ে গেল, খাবারগুলোও মাটিতে পড়ে গেল, আর পাত্রটা ভেঙে গেল। এই দৃশ্য দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই বললেন না। তিনি শুধু এতটুকু বললেন, গারাত উম্মুকুম, তোমাদের মায়ের আত্মমর্যাদা বোধ জেগে উঠেছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই সেই ভাঙা টুকরোগুলো কুড়িয়ে একত্রিত করলেন, আর মাটিতে পড়ে থাকা সেই খাবারগুলো সেই পাত্রে রাখলেন। আর যেই খাদেম সেই খাবার নিয়ে এসেছিল তাকে সেখানে আটকে রাখলেন এবং অপেক্ষা করতে বললেন। এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে তিনি আরেকটি নতুন পাত্র চেয়ে আনলেন। এরপর রাসূলের যেই স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে খাবার পাঠিয়েছিলেন, অর্থাৎ যার পাত্রটা ভেঙে ফেলা হয়েছিল, তাকে সেই নতুন পাত্রটি দেয়া হলো ভাঙা পাত্রের বিনিময়ে, আর ভাঙা পাত্রটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে দিলেন নিজের কাছে। এই ঘটনা থেকে আমাদের জন্য অনেকগুলো বিষয় শেখার আছে। প্রথম লক্ষণীয় বিষয় হচ্ছে সেই পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন একজন আদর্শ স্বামী। শুধুমাত্র ঘরের বাইরের জীবন বা ইবাদত বন্দীগীর ক্ষেত্রে নয়, বরং রাসূলের জীবনের প্রত্যেকটি অংশ আমাদের জন্য শিক্ষণীয়, প্রত্যেকটি অংশ আমাদের জন্য আদর্শ। ঘরে তিনি স্ত্রীদের সাথে কেমন আচরণ করেছেন সেটাও আমাদের জন্য আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের প্রত্যেকের স্বভাব বৈশিষ্ট্য সম্পর্কে জানতেন। এ কারণেই তিনি জানতেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কেন এই কাজ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গারাত উম্মুকুম, তোমাদের মায়ের ঘিরা বা ঈর্ষাবোধ জেগে উঠেছে। অর্থাৎ অন্যেরা যেখানে প্লেটের ভাঙা টুকরা দেখল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে তার প্রতি আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভালোবাসা দেখলেন। রান্নার বিষয় এমন একটি বিষয় যেই বিষয়ে মেয়েরা খুবই সেন্সিটিভ, সতীন তো বটেই, এমনকি যদি ভালোমতো খেয়াল করেন তাহলে দেখবেন আমাদের পরিবারে, এমনকি মা মেয়ের মধ্যে অথবা বউ শাশুড়ির মধ্যে রান্না নিয়ে তুমুল প্রতিযোগিতা বা রেষারেষি চলে। কাজেই আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাগান্বিত হয়ে ওই খাবারের প্লেট ভেঙে ফেলেছেন, এটা অস্বাভাবিক কিছু নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এ কারণে সাহাবিদেরকে স্মরণ করিয়ে দিলেন, গারাত উম্মুকুম, আয়েশা তোমাদের মা, তার ঘরে কেউ খাবার পাঠিয়েছে, এতে তার আত্মমর্যাদায় লেগেছে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে সেই ঘটনার কারণ ব্যাখ্যা করলেন। আরেকদিকে তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রতি ক্ষমা, ধৈর্য এবং সহনশীলতা প্রদর্শন করলেন। দ্বিতীয় লক্ষণীয় বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে সেই পরিস্থিতিকে মিনিমাইজ করলেন, সেটাও আমাদের জন্য একটি শিক্ষা। চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ঘটনাকে কেন্দ্র করে পাল্টা রাগ করতে পারতেন, চাইলে তিনি বলতে পারতেন, মেহমানদের সামনে তুমি আমাকে এভাবে অপমান করলে, কিন্তু এতে সমস্যা আরও বাড়ত। এ কারণে নতুন করে সমস্যা সৃষ্টি করার বদলে তিনি বিষয়টিকে মিনিমাইজ করলেন, উত্তমভাবে সমাধান করে দিলেন। পারিবারিক জীবনে প্রত্যেকের জীবনেই এই ধরনের ছোটোখাটো ঘটনা ঘটতেই থাকে। যদি আমরা এই বিষয়গুলোকে ইতিবাচক মানসিকতা নিয়ে দেখি তাহলে অনেক সমস্যাই খুব সহজে মুহূর্তের মধ্যেই সমাধান হয়ে যায়। কিন্তু যখন প্রত্যেকটি খুঁটিনাটি বিষয়কে নেতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখা হয় তখন সেগুলো বড় আকার ধারণ করতে থাকে, ফলে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি শুধু বাড়তেই থাকে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে একেবারে শান্ত থাকলেন, কোনো কথাই বললেন না, ভাঙা প্লেটের টুকরোগুলো একসাথে করলেন, এমনকি নিজের হাতে খাবারটা উঠিয়ে নিলেন। শুধু তাই নয়, সেই খাবার উপস্থিত মেহমানদেরকে সাহাবিদেরকে খেতেও বললেন। এত শান্তভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেন যেন মনে হতে পারে কিছুই ঘটেনি। পারিবারিক বিরোধগুলোকে কীভাবে সমাধান করতে হয় এটা তিনি হাতে কলমে সবাইকে শিখিয়ে দিলেন। তৃতীয় লক্ষণীয় বিষয় হচ্ছে যে খাদেম রাসূলের অন্য স্ত্রীর কাছ থেকে খাবারের প্লেট নিয়ে এসেছিল, রাসূলুল্লাহ তাকে আটকে রাখলেন, কিন্তু কেন? আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ভাঙা প্লেটের বদলে একটি ভালো প্লেট আনার ব্যবস্থা করলেন, ভাঙা প্লেটটা নিজের কাছে রেখে দিলেন, আর যেই স্ত্রী খাবার পাঠিয়েছিল তার কাছে সেই নতুন প্লেটটি পাঠিয়ে দিলেন। এভাবে তিনি ক্ষতিপূরণ আদায় করলেন, ইনসাফ বা ন্যায় বিচার করলেন। একদিকে এই কাজের জন্য তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দোষ দেননি, কিন্তু এরপরেও অন্য স্ত্রীর প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ন্যায় বিচার বা ইনসাফ করতে ভুললেন না, কারণ মেহমানদের প্রতি খাবার পাঠিয়ে রাসূলের অন্য স্ত্রী তো কোনো ভুল করেননি, এটা ছিল ওই স্ত্রীর পক্ষ থেকে প্রশংসনীয় কাজ। এই ঘটনায় আরেকটি লক্ষণীয় বিষয় হচ্ছে স্বামীর জন্য রান্নাবান্না করা। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য রান্না করছিলেন এবং সেখানে যারা মেহমান হয়ে এসেছিলেন তাদের জন্যেও রান্না করছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা স্ত্রী হিসেবে স্বামীর জন্য রান্না করাকে নিজের দায়িত্ব এবং ভালোবাসার অংশ বলে মনে করেছিলেন। এ কারণেই যখন অন্য আরেকজন উম্মুল মুমিনিন তার ঘরে খাবার রান্না করে পাঠিয়েছিলেন তিনি ঈর্ষান্বিত হয়েছিলেন। সুতরাং এই ক্ষেত্রে আদর্শ মুসলিম নারীদের উচিত উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার দৃষ্টান্ত অনুসরণ করা। কিন্তু আজকাল নারীবাদ এবং অন্যান্য আরও অনেক মতবাদের কারণে অনেক স্ত্রীরাই স্বামীর জন্য রান্না করাকে কিংবা ঘর সংসার দেখাশোনা করাকে নিজের দায়িত্ব মনে করতে চান না। তারা প্রশ্ন করেন, রান্নার দায়িত্ব কার? এই ক্ষেত্রে যদি ফিকহের কিতাবাদি খোলা হয় তাহলে দেখা যাবে এই বিষয়ে সবচেয়ে বিশুদ্ধ মত হচ্ছে স্ত্রী তার স্বামীর খেদমত করবে এবং সন্তানদের দেখাশোনা করবে, কারণ ইসলামের নির্ধারিত সীমারেখা অনুসারে নারী ঘরে থাকবে, ঘরের কাজগুলো দেখাশোনা করবে, সন্তানদের দেখাশোনা করবে, আর ওদিকে পুরুষের দায়িত্ব হচ্ছে ঘরের বাইরে উপার্জন করা, আয় রোজগার করা, অর্থনৈতিক দায়িত্ব পালন করা। রান্না করার বিষয়ে ইসলামের বিধান হচ্ছে স্ত্রী যদি এমন সমাজ বা পরিবারের সদস্য হয় যারা নিজেরা রান্না করে খায়, পরিবারের নারী সদস্যরা সবসময় নিজেরাই ঘরের রান্নাবান্নার দিকটা দেখেন, তাহলে সেই পরিবারের মেয়ে হিসেবে স্ত্রীর উপরেও রান্না করা আবশ্যক হয়ে যাবে, বিয়ের পরে এই দায়িত্বটা তার উপরেই বর্তাবে। আর স্ত্রী যদি মারাত্মক অসুস্থ হন যার কারণে রান্না করতে তিনি অক্ষম, অথবা এমন উচ্চবিত্ত পরিবারের সদস্য যেখানে পরিবারের নারী সদস্যরা নিজেরা রান্নার দায়িত্ব পালন করেন না বরং আলাদাভাবে খাদেমা রাখার রেওয়াজ আছে, সেই ক্ষেত্রে স্ত্রীর উপর রান্না করা আইনগতভাবে যদিও আবশ্যক নয় তবে নৈতিকতা এবং ভালোবাসার চাহিদা আলাদা। এখানে মনে রাখতে হবে, স্বামী স্ত্রী দুজনের সম্পর্ক হচ্ছে পারস্পরিক ভালোবাসা এবং সহযোগিতার সম্পর্ক, রেষারেষি, প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতার সম্পর্ক নয়। স্বামী এবং স্ত্রী প্রত্যেকেরই কিছু নির্দিষ্ট দায়িত্ব এবং কর্তব্য আছে। এক্ষেত্রে সরাসরি স্বামী স্ত্রীর মধ্যে তুমি এই কাজগুলো করবে আর আমি এই কাজগুলো করব, এর বাইরে কোনো কিছুই করা যাবে না, এভাবে দায়িত্বের সীমারেখা টেনে দেওয়া খুবই কঠিন। স্বামী এবং স্ত্রীর মধ্যে যদি কেউ একজন এসে বলে, আমাকে যদি তুমি অধিকার না দাও আমিও তোমাকে অমুক অমুক অধিকার দেব না, এভাবে দুইজন যদি একে অন্যের সঙ্গে রেষারেষি শুরু করেন, তাহলে এই বিয়ের পরিণতি অনিবার্যভাবেই ব্যর্থতার দিকে যাবে, ডিভোর্সের দিকে যাবে। নিঃসন্দেহে এটা দুজন মানুষের একত্রে বসবাসের জন্য সঠিক অ্যাপ্রোচ নয়। কাজেই এই ক্ষেত্রে আমরা ফিরে যেতে পারি এই উম্মতের সর্বশ্রেষ্ঠ প্রজন্ম সাহাবা রাদিয়াল্লাহু আনহুম, তাদের দৃষ্টান্তের দিকে। সাহাবিদের জীবনের দিকে ফিরে তাকালে দেখা যায়, স্ত্রী তার স্বামী এবং সন্তানদের দেখাশোনা করবেন, ঘরের কাজ করবেন, এটাই ছিল স্বাভাবিক রীতি। সাহাবিদের জীবন থেকে স্বামীর সেবা সম্পর্কে বহু হাদিস রয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরে আসতেন, তার স্ত্রীদের প্রতি, যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কিংবা অন্যান্য স্ত্রীদের প্রতি, এই রকমের অনেক বর্ণনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, বাড়িতে খাবার কিছু আছে কি, খাবার কি আছে নিয়ে এসো। উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুম তারা রান্না করেছেন, খাবার প্রস্তুত করেছেন, নিজ হাতে যাতা পিষে খাবার প্রস্তুত করেছেন, এই ধরনের অনেক ঘটনা পাওয়া যায়। রান্না এবং ঘরের কাজে সবসময় মহিলা সাহাবিরাই করেছেন এমনটাই পাওয়া যায় হাদিসের বর্ণনায়। এমনকি যাদের ঘরে এক বা একাধিক দাসী ছিল, তারাও সংসারের সম্পূর্ণ কাজ, শতভাগ কাজ দাসীদের দিয়ে করাতেন না, বরং নিজেরা সেই সব কাজে অংশগ্রহণ করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার বোন আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা, তার সেই ঘটনা আমরা স্মরণ করতে পারি। তিনি ছিলেন জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী। আসমা রাদিয়াল্লাহু আনহা জুবায়ের ঘরের কাজগুলো দেখাশোনা করতেন, এমনকি জুবায়ের ঘোড়াকে তিনি ঘাস খাওয়াতে নিয়ে যেতেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, তার সেই বিখ্যাত ঘটনা, যাতা ঘোরাতে ঘোরাতে তার হাতে ফোসকা পড়ে গিয়েছিল। আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী হিসেবে তিনি ঘরের কাজগুলো দেখাশোনা করতেন। এই কাজগুলো করা তার জন্য খুবই কষ্টকর হয়ে যাচ্ছিল। এমনই একদিনে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছিলেন একজন খাদেম কিংবা খাদেমা চাইতে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ফাতিমাকে এই কথা বলেছিলেন যে, তোমাকে ঘরের কাজ করতে কে বলেছে, তুমি এসব কেন করছো, এসব কাজ করতে তো তুমি বাধ্য নও? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কিছু বলেননি। এমনকি ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে কোনো খাদেমাও দেননি, বরং তাকে কিছু জিকির শিখিয়ে দিয়েছিলেন আর বলেছিলেন, এগুলো তোমাকে একজন খাদেম কিংবা খাদেমা দেওয়ার থেকে উত্তম হবে। মুসান্নাফ ইবনে আবি সাইবের হাদিস অনুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে ফয়সালা করেছিলেন যে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তিনি ঘরের কাজগুলো দেখবেন আর আলী রাদিয়াল্লাহু আনহু বাইরের কাজগুলো দেখবেন। সুতরাং সাহাবিদের জীবন থেকে এই সব ঘটনার মাধ্যমে আমরা সহজেই বুঝতে পারি, ঘরের কাজ দেখাশোনা করা, স্বামীর জন্য, পরিবারের জন্য রান্না করার দায়িত্ব স্ত্রীদের উপরেই বর্তায়। এরপরেও কোনো স্ত্রী যদি বলে, না আমি স্বামীর সেবা করতে বাধ্য নই, তখন তো স্বামীও বলতে পারে, ঠিক আছে আমিও শুধুমাত্র কয়েকটি কাজ করার জন্য বাধ্য, তোমার থাকার জন্য একটি ঘরের ব্যবস্থা করব, তোমাকে কাপড় দেব বছরে একবার, তোমার জন্য খাবারের ব্যবস্থা করব, তাই বাজার থেকে কিছু খাবার কিনে নিয়ে আসলাম, বাস এর বাইরে আমি আর তোমার জন্য কিছুই করতে পারবো না। যদি এই হয় স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্কের বাস্তবতা, তাহলে স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারি এই বৈবাহিক সম্পর্ক ব্যর্থতার দিকে যাবে, সেখানে সহমর্মিতা, ভালোবাসা, দয়া, পারস্পরিক সম্প্রীতি এগুলো খুঁজে পাওয়া যাবে না। এই ধরনের রেষারেষি মানসিকতার কারণে পরিণামে দুইজনেই ক্ষতিগ্রস্ত হবে। ফিরে যাচ্ছি আগের ঘটনায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের মধ্যে পারস্পরিক ঈর্ষাবোধ বা গিরা যেভাবে সামলিয়েছেন, সেটা আমাদের জন্য অনুকরণীয় আদর্শ। অনেকেই ভাবতে পারেন যে এই গিরা বা ঈর্ষাবোধ এটা আবার কেমন। এই সিরিজে ইতোমধ্যেই অনেকবার এই বিষয়ে কিছু কিছু কথা হয়েছে, আর আজকের পর্ব যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু আনহার দাম্পত্য জীবন এবং রাসূলের প্রতি ভালোবাসা নিয়ে, কাজেই এই বিষয়টা আরও বেশ কয়েকবার উঠে আসবে। সুতরাং এই পর্যায়ে আমরা গিরা সম্পর্কে কিছু কথা বলছি। সতীনদের মধ্যে এই ঈর্ষাবোধ বা গিরা খুবই সহজ এবং স্বাভাবিক মানবীয় বৈশিষ্ট্য। এই অনুভূতি জাগ্রত হয় স্বামীর প্রতি ভালোবাসা থেকে। সতীনদের মাঝে এমন অনুভূতি থাকবে, এটাই স্বাভাবিক। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেই বলতেন, যে মহিলার স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই মহিলা কিভাবে তার স্বামীর ব্যাপারে ঈর্ষা অনুভব না করে থাকতে পারে। আলেমরা বলেছেন, যতক্ষণ পর্যন্ত এই অনুভূতির কারণে কেউ ন্যায় এবং সমতা থেকে বিচ্যুত না হবে কিংবা অন্য কোনো সতীনের প্রতি জুলুম না করবে, এতে দোষের কিছু নেই। উম্মুল মুমিনিনদের মধ্যে রাসূলের প্রতি গিরা বা প্রেমাবেগপূর্ণ ঈর্ষাবোধ, অভিমান এগুলো থাকলেও তারা কেউ কারোর প্রতি জুলুম করেননি বা সত্য এবং ন্যায় থেকে বিচ্যুত হননি। একজন সাধারণ পাঠক যখন উম্মুল মুমিনীনদের পারস্পরিক ঘৃণা সম্পর্কিত হাদিসগুলো পড়েন তখন তাদের অনেকের কাছেই মনে হতে পারে রাসূলের স্ত্রীরা এসব ছোটোখাটো বিষয় নিয়ে রেষারেষি করেছেন কেন, তাহলে কি তারা একজন আরেকজনকে সহ্য করতে পারতেন না, নাকি একজন আরেকজনের প্রতি হিংসা করতেন? বিষয়টি আসলে এমন নয়। এখানে দুইটি বিষয় রয়েছে, একদিকে তারা সবাই রাসূলের স্ত্রী, সেই হিসাবে তারা একজন আরেকজনের প্রতি সতীন, আর দ্বিতীয়ত মুসলিম বোন হিসেবে তারা প্রত্যেকেই একে অন্যের প্রতি দীনই বোন। এই ক্ষেত্রে উম্মুল মুমিনীনরা একজন আরেকজনের প্রতি খুবই সুন্দর সৌহার্দ্যপূর্ণ আচরণ করতেন, পরস্পরের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা বোধ আছে এমন আচরণ তাদের মধ্য থেকে প্রকাশ পেত। উদাহরণস্বরূপ উম্মুল মুমিনীন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা যখন অন্তিম অসুস্থতায় শয্যাশায়ী ছিলেন তখন তিনি আয়েশা এবং উম্মে সালামাকে ডেকে আনলেন নিজের কাছে। প্রথমে এলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তখন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা তাকে বললেন, দেখুন আমার এবং আপনাদের মধ্যে সম্পর্কটা এমনই ছিল যেমনটা সতীনদের মাঝে থাকে, আপনারা যা পছন্দ করেছেন আমিও তাই পছন্দ করেছি, আপনারা আমার মাগফিরাতের জন্য দোয়া করবেন। জবাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, দোয়া করি আল্লাহ আপনাকে ক্ষমা করে দিন। একথা শুনে খুশি হয়ে যান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা এবং তিনি বলেন, আপনি আমাকে খুশি করে দিলেন, আল্লাহ আপনাকে খুশি করে দিন। এরপর উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা ডেকে আনেন উম্মে সালামাকে, তাকেও একই ধরনের কথা বলেন এবং উম্মে সালামাও দোয়া করেন উম্মে হাবিবার জন্য। এমনই দরদি ছিলেন আমাদের মায়েরা, তারা সবাই একজন আরেকজনকে শ্রদ্ধা করতেন এবং ভালোবাসতেন। উম্মুল মুমিনীনরা সত্য এবং ন্যায়ের ভিত্তিতে একজন আরেকজনের প্রশংসা করেছেন, এই সম্পর্কে অনেক বর্ণনা আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকেই সবচেয়ে বেশি বর্ণনা এসেছে এই প্রসঙ্গে। তিনি বিভিন্ন বিষয়ে উম্মুল মুমিনীনদের ভূয়সী প্রশংসা করেছেন, যা আমাদের আলোচনায় ধীরে ধীরে বিভিন্ন পর্বে এক এক করে আসতে থাকবে, এবং এটা প্রমাণ করে উম্মুল মুমিনীনদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং ভালোবাসা ছিল। ইফকের ঘটনায় যখন মুনাফিকরা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে অপবাদ দিয়েছিল তখন চাইলে সেই পরিস্থিতির সুযোগ নিয়ে রাসূলের অন্য স্ত্রীরা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে কিছু কথা বলে দিতে পারতেন, কিন্তু তারা সেটা করেননি, বরং যা সত্য সেটাই বলেছেন। জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে চেয়েছিলেন আয়েশার ব্যাপারে। তখন জাইনাব বলেছিলেন, আল্লাহর কসম আমি আয়েশার ব্যাপারে ভালো ছাড়া আর কিছুই জানি না। পরবর্তীতে এই ঘটনার উপর মন্তব্য করে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, রাসূলের স্ত্রীদের মধ্যে জাইনাব ছিলেন আমার সমকক্ষ এবং প্রতিদ্বন্দ্বী, অর্থাৎ চাইলে তিনি সেই পরিস্থিতির সুযোগ নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে কিছু কথা বলে দিতে পারতেন, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আল্লাহ তাআলা জাইনাবকে রক্ষা করেছেন তার ধার্মিকতা বা দীনদারিতার কারণে। সুতরাং আপনি যদি এই গায়রতের বিষয়ের প্রসঙ্গটা বুঝে নেন এবং এর ব্যাখ্যাটা মাথায় রাখেন, তাহলে দেখবেন উম্মুল মুমিনীনদের এই পারস্পরিক ঈর্ষাবোধের ঘটনাগুলো আপনার কাছে অনেকটাই মজার ঘটনা এবং মধুর ঘটনা মনে হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও এটা বুঝতেন, এবং বুঝতেন বলেই উম্মুল মুমিনীনরা যখন একে অন্যের সাথে বিতর্ক করতেন যে কার মর্যাদা বেশি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সব বিতর্কে নাক গলাতেন না, বরং তিনি চুপ থাকতেন এবং মুচকি হাসতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঈর্ষাবোধ বা ঘৃণা সম্পর্কে আরও কয়েকটি ঘটনা চলুন শোনা যাক। এসব ঘটনা একদিকে যেভাবে আমাদের মা উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘৃণা এই প্রসঙ্গটি উঠে আসবে, তেমনইভাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারস্পরিক ভালোবাসার দৃষ্টান্ত আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। প্রথম ঘটনা হচ্ছে, একবার গভীর রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছু নিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এই ঘটনাটি ঘটেছিল রাসূলের জীবনের শেষ দিকে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যেই রাতে নবীজির আমার ঘরে থাকার কথা এমনই এক রাতের কথা, তিনি আমার ঘরে প্রবেশ করলেন এবং তার গায়ের চাদর এবং জুতা জোড়া খুলে ফেললেন, এরপর এগুলো তার পায়ের কাছে রাখলেন, এরপর তার লুঙ্গির কিছু অংশ বিছানার উপরে বিছিয়ে দিলেন এবং সেখানে শুয়ে পড়লেন। ততক্ষণ পর্যন্ত শুয়ে থাকলেন যতক্ষণ পর্যন্ত তার ধারণা জন্মালো যে আমি ঘুমিয়ে গেছি। এরপর আস্তে আস্তে বিছানা থেকে উঠলেন, চাদরটা গায়ে নিলেন, জুতা জোড়া পরিধান করলেন, এরপর ধীরে ধীরে শব্দ না করে দরজা খুললেন এবং খুব সাবধানে দরজাটা বন্ধ করে ঘর থেকে বের হয়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন জেগেই ছিলেন, তিনি অবাক হলেন কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে গভীর রাতে ঘর থেকে বের হয়ে যাচ্ছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা চুপি চুপি বিছানা থেকে উঠলেন, খিমার পরলেন, খিমারের নিচের অংশে স্কার্ট বা লুঙ্গির মতো যে জামা সেই সময়ের মেয়েরা ব্যবহার করত সেটা পরলেন, এভাবে বাইরে যাবার কাপড় পরে পর্দা করে রাসূলের পিছু নিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ভেবেছিলেন সেই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো তার অন্য কোনো স্ত্রীর কাছে যাচ্ছেন কি না। এই ভেবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা চুপি চুপি রাসূলের পিছনে পিছনে চলতে লাগলেন। যদিও এটা ছিল গুপ্তচরবৃত্তি। এছাড়া স্বামীর অনুমতি ছাড়া তিনি ঘর থেকে বের হয়ে যাচ্ছেন, এরপরেও তিনি এই কাজ করলেন এবং এটা করেছিলেন রাসূলের প্রতি অত্যধিক ভালোবাসা বা গিরা থেকে। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন বাকি গোরস্থানে এবং সেখানে দীর্ঘ সময় চুপচাপ দাঁড়িয়ে রইলেন। এরপর তিনবার আসমানের দিকে হাত তুলে কবরের মৃত ব্যক্তিদের জন্য তিনি দোয়া করলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের দিকে ফিরতে শুরু করলেন। ফেরার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু একটা টের পেলেন। তিনি বুঝতে পারলেন কেউ তাকে অনুসরণ করছে। অন্ধকারে কালো ছায়ার মতো কিছু একটা দেখলেন তিনি এবং সেটা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কালো ছায়ার পিছনে পিছনে ধাওয়া শুরু করলেন। লক্ষ্য করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সাহসী ছিলেন। গভীর রাতে, অন্ধকার রাতে, এক গোরস্থানে একা তিনি, সেখানে একটি কালো ছায়া তার পিছনে পিছনে অনুসরণ করছে, এটা দেখে তিনি ভয় পেলেন না, বরং সেই ছায়ার পেছনে ধাওয়া শুরু করলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল রাস্তা পরিবর্তন করলেন, আমিও রাস্তা পরিবর্তন করলাম। তিনি দ্রুত চলতে লাগলেন, আমিও দ্রুত চলতে লাগলাম। তিনি ঘরে এসে উপস্থিত হলেন, আমিও ঘরে এসে উপস্থিত হলাম, তবে আমি তার আগে ঘরে এসে ঢুকলাম। এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটু আগে যেভাবে শুয়েছিলেন সেভাবে দ্রুত চাদর গায়ে দিয়ে শুয়ে পড়লেন। কিন্তু এত তাড়াহুড়ো করে দৌড়ে আসার কারণে তার জোরে জোরে শ্বাস নিঃশ্বাস চলছিল, এটা তো আর গোপন করা যায় না, তিনি গোপন করতে পারলেন না। এই দৃশ্য দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি হয়েছে আয়েশা, টিলার মতো উঁচু হয়ে শুয়ে আছো কেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, না, কিছুই হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হয় তুমি আমাকে এই ব্যাপারে বলবে, নয়তো আল্লাহ যিনি লাতিফুল খাবির, যিনি সর্ববিষয়ে সূক্ষ্ম জ্ঞানী, তিনি আমাকে জানিয়ে দেবেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক। এরপর তিনি পুরো ঘটনা খুলে বললেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তুমি কি সেই কালো ছায়া যাকে একটু আগে আমার সামনে চলতে দেখেছি? আয়েশা বললেন, হ্যাঁ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতের তালু দ্বারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বুকে মৃদু আঘাত করলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ফালাহাজানি ফি সদরি লাহজাতান আও জাআতনি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, তুমি কি মনে করেছো আল্লাহ এবং তার রাসূল তোমার উপরে জুলুম করবে? অর্থাৎ এই কথার মাধ্যমে রাসূলুল্লাহ বোঝালেন, তুমি কি ভেবেছো যে তোমার দিনে তোমার সাথে থাকার যে সময়, সেই সময়ে আমি মাঝরাতে উঠে অন্য কোনো স্ত্রীর ঘরে চলে যাব? আল্লাহ এবং তার রাসূল তোমার সাথে এমন কিছু করতে পারে না যাতে তোমার উপরে জুলুম হয়। সহি মুসলিমের অন্য বর্ণনায় তাদের দুইজনের কথোপকথনের আরও কিছু অংশ এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আল্লাহ রাসূল যখন এক রাতে ঘর থেকে বের হয়ে গেলেন, তখন আমার মনে কিছুটা ঈর্ষা জাগল। এরপর তিনি ফিরে এসে আমার এই অবস্থা দেখলেন এবং দেখে বললেন, আয়েশা, তোমার কি হয়েছে? তুমি কি ঈর্ষা পোষণ করছো? উত্তরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমার মতো মহিলা আপনার মতো স্বামী পেলে কেন ঈর্ষা করবে না? একথা শুনে রাসূলুল্লাহ বললেন, তোমার কাছে কি তোমার শয়তান এসে হাজির হয়েছে? হাদিসের এই অংশের ব্যাখ্যায় সিন্দি রাহিমাহুল্লাহ বলেন, তোমার কাছে কি তোমার শয়তান এসে হাজির হয়েছে, এর অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়েছেন, তুমি কি ভেবেছিলে আমি তোমার সাথে থাকার দিনে অন্য কোনো স্ত্রীর ঘরে যাচ্ছি, আর এই সন্দেহে তুমি আমার পিছু নিয়েছ? শয়তান তোমার মনে এই সন্দেহ জাগিয়ে তুলেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথেও কি শয়তান আছে? আল্লাহ রাসূল বললেন, নিশ্চয়ই আছে। আয়েশা বললেন, প্রত্যেক মানুষের সাথেই কি আছে? রাসূল বললেন, হ্যাঁ। এরপর আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও কি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, আমার সাথেও আছে, কিন্তু আল্লাহ তাআলা তার মোকাবেলায় আমাকে সাহায্য করেছেন, ফলে সে মুসলিম হয়ে গেছে, তাই তার ব্যাপারে আমি সম্পূর্ণ নিরাপদ। ফিরে যাচ্ছি আগের হাদিসে, যেখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ফালাহাজানি ফি সদরি লাহজাতান আও জাআতনি, তিনি আমার বুকে মৃদু আঘাত করলেন যাতে আমি কিছুটা ব্যথা পেলাম। লিসানুল আরব অনুসারে লাহজ এই শব্দের অর্থ করা হয়েছে মৃদু আঘাত করা বা টোকা দেওয়া। অন্যান্য অর্থের মধ্যে আছে বুকের উপরে হাত রেখে চাপ দেওয়া। এটা ছিল আরবের একটা কালচার যে কাউকে কোনো কিছু বোঝানোর জন্য বা শেখানোর জন্য কিংবা কারো বিভ্রান্তি কাটানোর জন্য তার বুকে এভাবে হাত দিয়ে মৃদু চাপড় দেওয়া হতো বা মৃদু আঘাত দেওয়া হতো। এবং এই বিষয়টি সুপরিচিত যে আরও অনেক সাহাবির ক্ষেত্রেও যখন তারা কোনো বিভ্রান্তির মধ্যে পড়তেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বুকে এভাবে মৃদু আঘাত করতেন। যেমন সহিহ বুখারীর বর্ণনা এসেছে, জারির রাদিয়াল্লাহু আনহু বলেন যে তিনি ইসলাম গ্রহণ করার পর থেকে সবসময় আল্লাহ রাসূলের কাছে অবাধে যেতে পারতেন, কখনও তাকে বাধা দেওয়া হতো না, এবং তাকে দেখেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হাসতেন। এরপর একদিন জারির রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘোড়ার পিঠের উপরে স্থির হয়ে বসে থাকতে পারি না, আপনি আমার জন্য দোয়া করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জারির রাদিয়াল্লাহু আনহুর বুকে হাত দিয়ে মৃদু আঘাত করলেন এবং তার জন্য দোয়া করলেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার বুকে মৃদু আঘাত করেছিলেন। প্রথমত, সেই গভীর রাতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলের ব্যাপারে ভুল ধারণা করেছেন এবং গুপ্তচর বৃত্তি করেছেন, রাসূলের অনুমতি ছাড়া ঘর থেকে বের হয়ে তার পিছু নিয়েছেন। এ কারণে স্বাভাবিকভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা অখুশি হয়েছিলেন। আর দ্বিতীয়ত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে সেই সন্দেহ এবং শয়তানের সৃষ্টি করে দেওয়া সেই বিভ্রান্তি দূর করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বুকে এভাবে স্পর্শ করেছেন। ব্যাস এতটুকুই হচ্ছে ঘটনা। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে ইসলাম বিদ্বেষীরা এবং ওরিয়েন্টালিস্টরা তারা অপপ্রচার চালায়, কারণ তাদের কাজই হচ্ছে সবসময় উৎপেতে থাকা। যদি রাসূলের জীবনী থেকে কোথাও একটু সূত্র পাওয়া যায়, যদি কোনোভাবে রাসূলের চরিত্রকে একটু মন্দভাবে উপস্থাপন করা যায়, এই কারণে এই ঘটনাকে তারা এমনভাবে উপস্থাপন করে যেন বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার বুকে প্রচণ্ড আঘাত করেছেন আর তাতে তিনি খুব যন্ত্রণা পেয়েছেন। কিন্তু বিষয়টা এমন নয়। কেউ যদি পুরো বর্ণনাটি শুনে থাকেন তাহলে সহজেই বুঝতে পারবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আঘাত করেননি, বরং মৃদু আঘাত করেছেন বা হালকা ধাক্কা বা চাপড় দিয়েছেন, যেটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা অনুভব করেছেন। এই ঘটনায় উপস্থাপিত ইসলাম বিদ্বেষীদের আপত্তিকর মন্তব্য খণ্ডন করে শেখ সালি আল মুনাজ্জিদ ফাক্কাল্লাহু আসরাহ তার বিখ্যাত ওয়েবসাইট ইসলাম কিউএতে যা উল্লেখ করেছেন তার সারমর্ম হচ্ছে, প্রথমত, লাহজ এই শব্দের অর্থ হচ্ছে মৃদু আঘাত করা বা টোকা দেওয়া, আর এভাবে আঘাত করার উদ্দেশ্য হচ্ছে কাউকে কোনো বিষয় শেখানো। দ্বিতীয়ত, যারা এই হাদিসকে সামনে এনে রাসূলের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করতে চায় তারা নিজের অজান্তেই রাসূলের চরিত্রের শ্রেষ্ঠত্ব প্রচার করে, কারণ স্ত্রীদের বিরুদ্ধে রাসূলের পক্ষ থেকে কোনো অন্যায় আচরণ প্রকাশ পেয়েছে এই মর্মে কোনো ঘটনা উপস্থাপনের জন্য তারা এই একটি অংশ ছাড়া রাসূলের সারা জীবন থেকে আর কোনো ঘটনাই খুঁজে পায় না। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি যখন বছরের পর বছর স্ত্রীর সাথে সংসার করতে থাকেন সেখানে কত কিছুই ঘটতে পারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই তার স্ত্রীদের কাউকে আঘাত করেননি, শারীরিক বা মানসিকভাবে তাদেরকে কোনো কষ্ট দেননি। আর এটা আমাদের রাসূলের শ্রেষ্ঠ চরিত্রের উজ্জ্বল প্রমাণ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেই বলেছেন, আল্লাহর ব্যাপারে সীমা লঙ্ঘনকারী ছাড়া রাসূল কখনো কাউকে শাস্তি দেননি। তিনি আরও বলেছেন, আল্লাহর রাস্তায় জিহাদ ছাড়া রাসূল কখনো তার হাত দিয়ে কোনো মানুষ বা খাদেম বা দাসকে প্রহার করেননি। রাসূলের চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, রাসূল বেশি বেশি মানুষকে ক্ষমা করতেন। স্ত্রীদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা ধৈর্যশীল উদার আচরণ করতেন তার বিস্তারিত আলোচনা উপস্থাপন করতে গেলে সেটা আরেকটি পৃথক লেকচার সিরিজ হয়ে যাবে। একটু আগেই আমরা একটি ঘটনা উল্লেখ করেছি যেখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা খাবারের প্লেট ভেঙে ফেলেছিলেন রাসূলের মেহমানদের সামনে। সেখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিন্দুমাত্র রাগ করেননি কিংবা রাগের প্রকাশ পায় এমন কিছুই করেননি। স্ত্রীদের সাথে ক্ষমাশীল উদার আচরণের আরও বহু ঘটনা ধীরে ধীরে আসতে থাকবে এই সিরিজের বিভিন্ন অংশে। কাজেই ইসলামের শত্রুরা, ইসলাম বিদ্বেষীরা, ওরিয়েন্টালিস্টরা যেমনটা দাবি করে, রাসূল যদি সেভাবে আয়েশার বুকে আঘাত করতেন তাহলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই কথা উল্লেখ করতেন, তিনি কান্নাকাটি করতেন কিংবা আপত্তি জানাতে পারতেন। অথচ দেখা যায় পুরো হাদিসের বর্ণনা থেকে এমন কিছুই ঘটেনি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা খুবই স্বাভাবিকভাবে রাসূলের সাথে প্রশ্নোত্তর এবং স্বাভাবিক আলোচনা চালিয়ে গেছেন। তাদের দুজনের কেউই কারোর প্রতি রাগ করে থাকেননি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে শিখিয়েছেন যে বাকি গোরস্থানে তিনি মৃত ব্যক্তিদের জন্য কী দোয়া করে এসেছেন। আর কেন সেদিন রাতের বেলা এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপি চুপি ঘর থেকে বের হয়েছিলেন, তিনি নিজেই সেটা ব্যাখ্যা করে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন, তুমি যখন আমাকে বাইরে যেতে দেখেছিলে তার আগে আমার কাছে জিবরিল আলাইহিসসালাম এসেছিলেন এবং আমাকে ডেকেছিলেন, যদিও তুমি তাকে দেখোনি কারণ তিনি তোমার থেকে অদৃশ্য ছিলেন। আমি জিবরিলের ডাকে সাড়া দিয়েছি আর তোমার কাছ থেকে এটা গোপন ছিল, যেহেতু তখন তুমি পরিপূর্ণ পোশাকে ছিলে না তাই জিবরিল তোমার কাছে আসেননি, আর আমি ভেবেছিলাম তুমি ঘুমিয়ে গেছো তাই তোমাকে জাগিয়ে তোলা ঠিক মনে করিনি, এছাড়া তুমি ভয় পেতে পারো এটা ভেবেও তোমাকে আমি ঘুম থেকে ডেকে তুলিনি। স্বাভাবিকভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মাঝরাতে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে একা ঘরে জাগিয়ে রেখে বাকি গোরস্থানে চলে যেতেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভয় পাওয়া স্বাভাবিক ছিল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছিলেন বাকি কবরবাসীদের কাছে যেতে এবং তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলের কাছে সেই দোয়াটি শিখতে চাইলেন এবং রাসূল বললেন, তুমি এভাবে দোয়া করবে, তুমি বলবে, আসসালামু আলা আহলি দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন ওয়া ইন্না ইনশা আল্লাহু বিকুম লাহিকুন। এই বাকি গোরস্থানের অধিবাসী, ইমানদার মুসলিমদের প্রতি সালাম এবং শান্তি বর্ষিত হোক। তোমাদের মধ্যে যারা আগে বিদায় নিয়েছে আর যারা পেছনে বিদায় নিয়েছে তাদের সবার প্রতি আল্লাহ দয়া করুন। ইনশাআল্লাহ আমরাও তোমাদের সাথে খুব শীঘ্রই মিলিত হব। এই ঘটনার মতো কাছাকাছি আরেকটি ঘটনার বর্ণনা আছে সহিহ মুসলিমে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একবার এক রাতে আমি হাত বাড়িয়ে বিছানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলাম না। অন্ধকারের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিছানায় হাতড়াতে লাগলেন। এরপর তিনি বলেন যে আমার হাত রাসূলের পায়ের তালুতে গিয়ে ঠেকল। আমি দেখলাম তিনি সিজদায় আছেন এবং তার পা দুটো মাটির সাথে খাড়া অবস্থায় আছে। এবং সেই অবস্থায় রাসূলুল্লাহ সিজদায় থাকা অবস্থায় আল্লাহ তাআলার প্রশংসা করে বলছিলেন,
আল্লাহুম্মা ইন্নী আউযু বিরদাকা মিন সখতিক ওয়া বিমুআফাতিকা মিন উকুবাতিক ওয়া আউযু বিকা মিনকা লা উহসি সানাআন আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক।
অর্থাৎ আল্লাহ রাসূল সিজদায় থাকা অবস্থায় আল্লাহ তাআলার প্রশংসা করে বলছিলেন, আল্লাহ আমি আপনার অসন্তুষ্টি থেকে আপনার কাছে আশ্রয় চাই, আপনার প্রশংসা এবং গুণগান করার সাধ্য আমার নেই, আপনি নিজে যেভাবে আপনার নিজের প্রশংসা করেছেন আপনি তারই যোগ্য। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ভেবেছিলেন সেই রাতে রাসূল বিছানায় নেই, তিনি সেখান থেকে উঠে কোথায় গেলেন। এরপর যখন দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে আল্লাহর ইবাদত করছেন, আল্লাহর প্রশংসা করছেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা স্বতঃস্ফূর্তভাবে বলে উঠলেন, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ, আমি কি চিন্তা করছি আর আপনি আছেন কি অবস্থায়? আমি আছি এক অবস্থায় আর তিনি আছেন আরেক অবস্থায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষের দিকের একটি ঘটনা। একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রচণ্ড মাথা ব্যথা অনুভব করছিলেন এবং মাথা ব্যথার কারণে তিনি বলছিলেন, ওয়া রাসাহ, হায় আমার মাথার যন্ত্রণা, আমার মাথার ব্যথা। এই ঘটনা ঘটেছিল রাসূলের জীবনের একেবারে শেষ দিকে বা তার মৃত্যুর সপ্তাহখানেক বা তার কিছু আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানতেন তার মৃত্যুর সময় সমাগত, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিষয়টা তখনও জানতেন না। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও মাথা ব্যথা অনুভব করছিলেন। তাই আয়েশা রাদিয়াল্লাহু আনহার মাথা ব্যথার কথা শুনে আল্লাহ রাসূল বললেন, বাল আনা ইয়া আয়েশা তু ওয়া রাসাহ, বরং আমার মাথায় ব্যথা হচ্ছে হে আয়েশা। রাসূলের এই উক্তির উপর মন্তব্য করে বদরুদ্দিন আল জারাকশি রাহিমাহুল্লাহ বলেছেন, এই কথা বলে রাসূল বোঝালেন তিনি নিজেই যেন আয়েশার মতো যন্ত্রণা অনুভব করছেন। কারো ব্যথায় সান্ত্বনা এবং সমবেদনা জানানোর এটাই ছিল সর্বোচ্চ পর্যায়। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রতি সান্ত্বনা এবং সমবেদনা জানালেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কিছুটা ইঙ্গিত দিতে চাইলেন যে রাসূলের মৃত্যুর সময়টা সমাগত। স্বামী স্ত্রী যেভাবে কথা বলে সেভাবে হাস্যোচ্ছলের ভঙ্গিতে, রসিকতার ভঙ্গিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা তুমি যদি আমার আগে মারা যাও তাহলে আমি তোমার পাশে থাকব, তোমাকে গোসল দেব, তোমাকে কাফন পরাবো আর তোমার জানাজার সালাত আদায় করব। এই কথার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইঙ্গিত দিয়েছিলেন তার মৃত্যুর সময় সমাগত। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিষয়টি তখন বুঝতে পারেননি, কাজেই তিনি স্বভাবসুলভ, প্রেম আবেগপূর্ণ, অভিমানের সুরে বলে উঠলেন, আফসোস, আল্লাহর কসম, আমার মনে হচ্ছে আপনি যেন আমার মৃত্যুকেই পছন্দ করছেন। আমি মারা গেলে আপনি তো সেই রাতেই আমার পরিবর্তে অন্য কোনো স্ত্রীর ঘরে থাকবেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই জবাব শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে ফেললেন। এই ঘটনাও ছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহার রাসূলের প্রতি অত্যধিক ভালোবাসা বা ঈর্ষাবোধের একটি দৃষ্টান্ত। ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলেছেন, সতীনদের মধ্যে ঈর্ষার এই অনুভূতি খুবই স্বাভাবিক। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত এই কারণে শাস্তি দেবেন না যতক্ষণ পর্যন্ত এটি স্বাভাবিক পর্যায়ে থাকবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা খুব ভালোভাবেই জানতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেই সমস্ত স্ত্রীদের মধ্যে, এমনকি সমস্ত মানুষদের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন, তবুও তিনি এই বিষয়ে ঈর্ষা অনুভব করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জানতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন। এরপরেও ভালোবাসার দাবি তো এটাই যে ভালোবাসার মানুষের কাছ থেকে মানুষ বারবার ভালোবাসার কথা শুনতে চায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন অসাধারণ বুদ্ধিমতী, তাই তিনি কৌশলে ধাঁধা জিজ্ঞেস করতেন বা এভাবে কুইজ করে প্রশ্ন করে জেনে নিতেন রাসূলের কাছে অন্য স্ত্রীদের তুলনায় তার মর্যাদা কত বেশি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার একটি ধাঁধা ধরলেন আল্লাহর রাসূলকে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, মনে করুন আপনি এমন একটি ময়দানে গিয়ে পৌঁছালেন যেখানে একটি গাছের কিছু অংশ খাওয়া হয়ে গেছে, আর এমন একটা গাছ পেলেন যার কিছু খাওয়া হয়নি, এর মধ্যে কোন গাছের সামনে নিয়ে আপনার উটকে পাতা খাওয়াবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই গাছ থেকে কিছুই খাওয়া হয়নি সেই গাছ থেকে। হাদিসের বর্ণনাকারীদের মধ্যে একজন বলেছেন, এই কথার মাধ্যমে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কৌশলে জেনে নিয়েছেন অন্য স্ত্রীদের তুলনায় তার মর্যাদা কেমন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা বাদে অন্য কাউকে কুমারী অবস্থায় বিয়ে করেননি। এই প্রশ্নের মাধ্যমে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেটাই বুঝিয়েছিলেন। অনেকেই মনে করে থাকেন, শুধুমাত্র কুমারী স্ত্রী হওয়ার কারণেই হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এত ভালোবাসতেন। কিন্তু এই বিষয় সম্পর্কে আমরা আয়েশা রাদিয়াল্লাহু আনহার জীবনী আলোচনার প্রথম পর্বেই আলোচনা করেছি এবং সেখানে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে, সেই সাহাবিদের হাদিয়া পাঠানোর ঘটনায় উল্লেখ করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বেশি ভালোবাসতেন। এর কারণ হচ্ছে আল্লাহ তাআলার কাছেও অন্য স্ত্রীদের তুলনায় আয়েশা রাদিয়াল্লাহু আনহার মর্যাদাই বেশি ছিল এবং এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বেশি ভালোবাসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার জীবনের প্রত্যেকটি বিষয় খুঁটিনাটি গভীরভাবে খেয়াল করতেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে বললেন, আয়েশা, আমি জানি কখন তুমি আমার প্রতি খুশি থাকো আর কখন রাগান্বিত অবস্থায় থাকো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, কীভাবে আপনি তা বুঝতে পারেন ইয়া রাসূলুল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তুমি হাসি খুশি থাকো আমার উপরে তখন বলো মুহাম্মাদের রবের কসম, আর যখন আমার উপরে রেগে থাকো তখন বলো না ইব্রাহিমের রবের কসম। এই কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আপনি সত্যই বলেছেন, কিন্তু আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম বাদে আমি আর কিছুই বাদ দেই না, আপনার নামটুকু ছাড়া আমি আর কিছুই বাদ দেই না। অর্থাৎ মুখে আপনার নাম না নিলেও বুকে শুধু আপনার নামই থাকে, আমার অন্তরে আপনার প্রতি মহব্বত ঠিকই থাকে। এই হাদিসের ব্যাখ্যায় আল কাদি আইয়াজ রাহিমাহুল্লাহ বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলের উপরে এই যে অভিমান বা রাগ দেখাতেন, এটা করতেন নারীদের স্বভাবসুলভ ঈর্ষাবোধ বা গায়রতের কারণে। আর এই ক্ষেত্রে যেহেতু মহিলারা অপারক, তাই অনেক কিছু থেকে তাদেরকে ক্ষমা করা হয়েছে। অর্থাৎ এই কথার অর্থ হচ্ছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলের স্ত্রী ছিলেন, যদি বিষয়টি এমনটা না হতো তাহলে কি তিনি এই অধিকার পেতেন যে রাসূলের উপরে মান অভিমান করতে পারবেন, কিংবা রাসূলের উপর অভিমান না করে কথা না বলে থাকতে পারবেন? স্ত্রী বাদে অন্য যে কারো ক্ষেত্রে এটা গুনাহের কাজ হতো, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেই বলেছেন, আল্লাহর রাসূল, মুখে নাম না নিলেও বুকে শুধু আপনার নামই থাকে, অর্থাৎ রাসূলের প্রতি ভালোবাসার কোনো কমতি হয় না, সেটা ভরপুর থাকে। স্বামী স্ত্রীর মধ্যে এই মান অভিমান, মধুর এই যে সম্পর্ক, ভালোবাসা, এর যে কত রকম প্রকাশ থাকতে পারে এটা আসলে কথায় বলে বোঝানো খুবই কঠিন। আরেকটি ঘটনা বর্ণনা থেকে আমরা এই বিষয়টি বুঝতে পারি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বন্দি নিয়ে আসলেন আমার কাছে। তখনকার যুগে জেলখানা বা এই ধরনের বন্দিশালা ছিল না, ফলে বন্দীদেরকে যুদ্ধের ময়দান থেকে যাদেরকে বন্দি করা হতো তাদেরকে বিভিন্ন বাড়িতে, বিভিন্ন পরিবারে সেখানে বন্দি করে, ঘরের ভিতরে বন্দি করে রাখা হতো, খুঁটির সাথে বেঁধে রাখা হতো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, সেই বন্দিকে যখন ঘরে নিয়ে আসা হলো, একসময় আমি তাকে মুক্ত করে দিলাম, সে চলে গেল। কিছুক্ষণ পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে ফিরে এলেন, তিনি এসে দেখেন বন্দি নেই। তিনি জিজ্ঞেস করলেন, বন্দি কোথায়? আয়েশা বললেন, আমি তাকে মুক্ত করে দিয়েছি, চলে গেছে। অন্য বর্ণনায় এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা অন্য নারীদের সঙ্গে আলোচনায় ব্যস্ত ছিলেন, তখন সুযোগ বুঝে সেই বন্দি পালিয়ে যায়। ফলে স্বাভাবিকভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অখুশি হলেন এবং গলা ভারী করে বললেন, তোমার দুই হাত ধ্বংস হোক, অন্য বর্ণনায় এসেছে তোমার হাত কেটে দেওয়া হবে। এরপর দ্রুত বাইরে গিয়ে সাহাবায়ে কেরামকে এই খবর দিলেন এবং সেই বন্দিকে খোঁজাখুঁজি শুরু করা হলো। একটু পরে সাহাবায়ে কেরাম তাকে ধরে সেখানে নিয়ে আসলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, এরপর আল্লাহ রাসূল কিছুক্ষণ পরে আবার আমার ঘরে ফিরে আসলেন, তখন আমি আমার হাত দুটো পিছনের দিকে লুকিয়ে রাখছিলাম। এই দৃশ্য দেখে রাসূলুল্লাহ আমাকে জিজ্ঞেস করলেন, আয়েশা, কী হয়েছে, তুমি তোমার হাত দুটো এভাবে লুকিয়ে রাখছো কেন? অন্য বর্ণনায় এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলের সামনে তার হাত দুটো নাড়াচ্ছিলেন। তো রাসূল যখন প্রশ্ন করলেন যে তুমি এমন করছো কেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি দেখছিলাম আপনি কোন হাতটা কেটে দেবেন। এই কথাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে দাগ কাটল। তিনি সাথে সাথে আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্য হাত তুলে দোয়া করলেন আল্লাহ তাআলার কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রশংসা এবং গুণকীর্তন করলেন এবং দুই হাত উঠিয়ে বললেন, আল্লাহ, আমিও একজন মানুষ, অন্যরা যেভাবে রাগ করে আমিও সেভাবে রাগ করি, আমি আপনার একজন মুমিন বান্দা অথবা বান্দির উপর বদদোয়া করে ফেলেছি, সুতরাং আপনি তাকে এ থেকে মুক্তি দিন এবং তাকে পবিত্র করুন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্য হাত তুলে দোয়া করলেন। স্বামী স্ত্রীর মধ্যে এই যে বিশেষ সম্পর্ক, বিশেষ ভালোবাসা, এই বিষয়টা ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো লৌহ মানব তিনিও বুঝতেন এবং তিনিও বলতেন, একজন মানুষের উচিত তার স্ত্রীর সাথে শিশুর মতো হওয়া, শিশুর মতো খেলা করা, আর যখন প্রয়োজন, যখন সিরিয়াস বিষয়, তখন উচিত একজন সত্যিকার পুরুষের মতো আচরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন স্বামী হিসেবে পৃথিবীর সকল স্বামীর রোল মডেল বা আদর্শ, তার দাম্পত্য জীবন থেকে আমরা সে কথারই সাক্ষ্য পাই, সে কথারই প্রমাণ পাই। ওসল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।